তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاه والسلام على سيد المرسلين, اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم, بسم الله الرحمن الرحيم, والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله, والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله. অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত, যারাই আমাদের সঙ্গ দিচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগতম। রহমতপূর্ণ প্রভাতে একটা টপিক নিয়ে আলোচনা করা হয়। আমরা হামদে বারি তাআলা শ্রবণ করে থাকি, নাতে পাক মানকাবাত কালাম শ্রবণ করে থাকি, মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আমরা আলোচনাও শ্রবণ করবো ইনশাআল্লাহ। ভালো ভালো নিয় সহকারে মাদানি চ্যানেল দেখুন। আল্লাহ তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করে নিন। আর যখন সল্লু আলাল হাবিব বলা হবে তখন একটি দুরুদ শরীফ পাঠ করারও নিয়ত করে নিন, কেননা দুরুদে পাকের অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমআতুল মোবারকার দিন আমার প্রতি 80 বার দুরুদ শরীফ পাঠ করবে তার 80 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা শুরুতেই আমাদের সাথে আহমদ রেজা ভাই রয়েছেন, হামদে বারি তাআলা শ্রবণ করে নিই।
সালাতু ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরুল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন হামদুনাত ও অন্যান্য কালামের পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই, কেননা হাদিস শরীফে রয়েছে মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। ইনশাআল্লাহ সাওয়াজাল আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদ করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তুষ্টি অর্জন ও অসংখ্য নেকি অর্জনের উদ্দেশ্যে কালাম পড়তে চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারাও আল্লাহ এবং তার মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলী ওয়ালি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়ালি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা বৃদ্ধির উদ্দেশ্যে মনোযোগ সহকারে মহাব্বত সহকারে শ্রবণ করতে চেষ্টা করব ইনশাআল্লাহ।
সাল্লাল্লাহু আলাইকা ইয়া رسول الله وسلم عليك يا حبيب الله صلى الله عليك يا رسول الله والسلام عليك يا حبيب الله واہ کیا جود و کرم ہے شیخ بطحا تیرا نہیں سنتا ہی نہیں مانگنے والا تیرا نہیں سنتا ہی نہیں مانگنے والا تیرا دھار چلتے عطا کے وہ ہے قطرہ تیرا اور تارے کھلتے ہیں سخا کے وہ ہے ذرہ تیرا صلی اللہ علیک یا رسول اللہ وسلم عليك يا حبيب الله وسلم عليك يا حبيب الله। اللہ 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 دیکھتے چائے ایری دائیں تو میں سبحان ہو کر شعب ذکر اللہ ہو اللہ ہو دیکھتے چائے ایری دائیں تو میں سبحان ہو کر شعب ذکر اللہ ہو اللہ ہو بھولی نی بھول بونا خدا تو مائ کو بھو بھولی نی بھول بونا بھولی نی بھول بونا خدا تو مائ کو بھو مونے پرانے خدا مونے پرانے خدا تمی تمی شدھ اللہ ہو 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 باغانے گگنے آلوچنا تمہار প্রভাতে নিশীতে আলোচনা তোমার বাগানে গগনে আলোচনা তোমার প্রভাতে নিশীতে আলোচনা তোমার তুমি একক অদ্বিতীয় অনন্ত অসীম তুমি একক অদ্বিতীয় অনন্ত অসীম তবনি অংশীদার তবনি অংশীদার জেলা জালালো হো আল্লাহ 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 اللہ 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 سارا پریتھیبی چائے تمہیں پیتے شدھو امرا تمہاری بندہ ہے سبحانہ سارا پریتھیبی চায় তোমায় পেতে শুধু আমরা তোমারি বান্দা হে সুবহানহু তুমি পুত পবিত্র অনন্ত অসীম তুমি পুত পবিত্র অনন্ত অসীম হে রহিম রহমান হে রহিম রহমান আল্লাহু 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 اللہ 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 اللہ
صلی علی الحبیب
صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم ماشاءاللہ রহমতপূর্ণ প্রভাতে আমরা একটা বিষয় নিয়ে থাকি। আজকেরও একটি বিষয় রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি, যা আমাদের জন্য জানা খুবই জরুরি। আর বিষয় হচ্ছে তিনটি গুণা ও তার শাস্তি। গুণা তো অনেক রয়েছে, বিশেষত আমরা তিনটি গুণাহের ব্যাপারে আজকের আরজ করার চেষ্টা করব। তার মধ্যে এই গুণাগুলো আমাদের মধ্যে প্রায়ই হয়ে থাকে। আমরা বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন জিনিসের জন্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সেমিনার করা হয়, বিভিন্ন আপনার অ্যাডভার্টাইজমেন্ট করা হয়, অ্যানাউন্সমেন্ট করা হয়। যেমন দেখবেন কোভিড-19-এর জন্য মোবাইলে কল দিলেও মোবাইলের মধ্যে বেজে ওঠে স্বাস্থ্য বিধি মানার জন্য। এটা কি জন্য? আপনার সচেতন মানুষ যাতে হয় সেজন্য এই কাজটি করা। তেমনইভাবে গুণা বলতে আমরা তো গুণা জানি, তারপরেও যদি আমরা এই গুনাহের কথাগুলো বারবার আলোচনা করা হয়, জাহান্নামের কথা বারবার আলোচনা করা হয়, তখন দেখা যাবে যে আমাদের মধ্য থেকে আমরা যারাই রয়েছি তো সচেতন সবাইকেই করা হয়, কিন্তু সবাই তো আর সচেতন হয় না। এর মধ্যে থেকে গুটি কয়েক সচেতন হবে, তো তারা সৌভাগ্যশালী হবে। তো আমাদের প্রয়াস এটাই যে আমরা নিজেরাও গুনাহ থেকে বাঁচব, অন্যকেও গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আজাল। তিন ব্যক্তির সাথে কেয়ামতের দিন আল্লাহ তাআলা কথা বলবেন না, তাদের দিকে দয়ার দৃষ্টিতে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না, এবং তাদের জন্য থাকবে যন্ত্রণাদায়ক শাস্তি। এই তিন ব্যক্তি কারা? যে তিন ব্যক্তির সাথে কেয়ামতের দিন মহান রব তাআলা তাদের সাথে কথোপকথন করবেন না, তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, এবং তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য থাকবে যন্ত্রণাদায়ক শাস্তি। এত বড় একটি দুঃসংবাদই বলা যায় আমাদের জন্য। এটা কাদের জন্য জানবো ইনশাআল্লাহ। আমাদের সাথে আজকে রয়েছেন আমাদের কলিম মাদানি এবং আমাদের মিরাজ ভাই। শুরুতে আসুন কলিম মাদানির কাছে যাব, আসলে হাদিসে কারিমার মধ্যে কোন দিকটা ইঙ্গিত দেওয়া হচ্ছে।
আজকের বিষয়টা খুব চমৎকার, আর বর্তমান সমাজে প্রায় অনেকেই এই গুনাহের মধ্যে লিপ্ত আছে।
আচ্ছা,
আর অদৃশ্যের সংবাদদাতা নবী, আখিরি নবী, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে এ সম্পর্কে বলে দিয়েছেন। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রসুলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আদি থেকে অন্ত পর্যন্ত সমস্ত কিছুর জ্ঞান আল্লাহ তাআলা দান করেছিলেন। এমনকি যে শেষ যে জাহান্নামী, সে যে আবার জাহান্নামের শাস্তি ভোগ করে যে জান্নাতে যাবে, তার নামও পর্যন্ত আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম জানেন।
সুবহানাল্লাহ।
এই হাদিসটা আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা অন্য থেকে বর্ণিত। তো তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। তিনজন ব্যক্তি এমন রয়েছেন যাদের সাথে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথাই বলবেন, এমনকি ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, এবং তাদের দিকে আল্লাহ তাআলা তাকাবেনও না, দেখবেনও না। ওয়ালা ইউজাক্কিহিম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পবিত্রও করবেন না, তাদের গুনাহ মার্জনা করবেন না, তাদেরকে ক্ষমা করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য বেদনাদায়ক শাস্তি রয়েছে। আল্লাহু আকবার। তো যিনি এই হাদিসের রাভি আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যকে তিনবার বললেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যকে তিনবার বললেন, তখন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এরকমই হয়, আল্লাহ তাআলা তার দিকে না দেখেন, তাকে ক্ষমা প্রদর্শন না করেন, তাকে পবিত্র না করেন, তাহলে সে ব্যক্তি তো ব্যর্থ হয়ে গেল,
ধ্বংসের মধ্যে নিপতিত হয়ে গেল,
সে ধ্বংস হয়ে যাবে। তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু বলে দিন তারা কারা। মান হুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কালা আল মুসবিলু ওয়াল মান্নান। মুসবিল কাদেরকে বলা হয়? যারা তাদের টাকনুর নিচে যারা পায়জামাকে পরে থাকে, যারা টাকনুর নিচে যারা লুঙ্গি পরিধান করে, যারা টাকনুর নিচে কাপড়কে পরিধান করে, অহংকার বশত টাকনুর নিচে অনেকে কাপড় পরে। বর্তমান যুগে তো আপনারা দেখবেন বাপু, এমন কেউ নেই, শুধু মনে হুজুর যারা মসজিদের ইমাম তারাই মনে হয় টাকনুর উপরে পড়ছে, আর বাকি তো যারা প্যান্ট শার্ট যারা পরিধান করে, যারা অন্যান্য কাপড় পরে, তাদের প্যান্ট টাকনুর নিচেই থাকে
ম্যাক্সিমাম। আবার কিছু আশিকানের রসুল আছে যাদের আপনার এর প্রতি ভালো জ্ঞান রাখে এবং জাহান্নামের ভয় তাদের মধ্যে আছে, এবং এই হাদিস শরীফ হয়তো তাদের কর্ণগোচর হয়েছে, দিলেও চোট লেগেছে। তো তারা অনেকে আছে, আমি দেখেছি রাস্তাঘাটে দেখা যায় যে প্যান্ট পরা আছে কিন্তু ট্রাক্টর উপরেই থাকে, ওরা অতটুকুই বানায়, আবার অনেকে কেটে নেয়।
তবে এখানে এখানে কিছু
ভুল ম্যাক্সিমাম
বাবু কিছু ভুল প্রথা চলে আসছে, বা কেউ ভুল মাসালা ইন্ডিকেট করে দিয়েছে অনেক যুবককে। তাদেরকে দেখা যায় যে তারা প্যান্ট ফোল্ড করে নেয়।
হ্যাঁ,
আচ্ছা, প্যান্টটা ফোল্ড করে নেয়, কিন্তু হাদিস শরীফের মধ্যে প্যান্ট ফোল্ড করতে মানা করা হয়েছে। বুখারী শরীফের একটা চ্যাপ্টার আছে, প্যান্ট ফোল্ড করা যাবে না, কাপড় ফোল্ড করা যাবে না। তো দেখা যায় এরা নামাজের পূর্বে প্যান্টটাকে কী করে দেয়, ফোল্ড করে দেয়
নামাজে আসলে। আবার যখন ইমাম সাহেব এলান করে না, ইমাম সাহেব এলান করে টাকটোর উপরে কাপড় উঠিয়ে দিন, মানে নামাজ শুরু করার আগে যাদের কাপড় টাকটোর নিচে রয়েছে তারা কি উঠিয়ে নিন। এই যে উঠিয়ে নেয়ার যে এলানটা করা হয়, হয়তো সবাই কি করে, বোটে উঠিয়ে নেয়। এখন এখানে যে নিষেধ করা হয়েছে, হয়তো এই হাদিসে কারিমা এবং নামাজে যে মাসাইল রয়েছে, এখানে আমরা শুনবো ইনশাআল্লাহ যে টাকনুগিরার নিচে কাপড় থাকলে এবং উঠিয়ে বোটে নামাজ পড়লে নামাজের কি হবে, এটাও শুনবো।
বলছি আমাদের দুটো হাদিসের উপর আমল করতে হবে, টাকনুর নিচেও পড়া যাবে না, ফোল্ড করা যাবে না। তো দেখা যায় টাকনুর নিচে না পড়তে গিয়ে অনেকে প্যান্টটাকে ফোল্ড করে নেয়,
ফোল্ড করে নেয়।
আচ্ছা, প্যান্টটাকে ফোল্ড করে আবার নামাজ পড়ে, আবার নামাজের পরে আবার প্যান্টটাকে খুলে দেয়। কিন্তু এই হাদিসের উপর তো সবসময় আমল করতে হবে, টাকনুর উপর তো কাপড়টা সবসময় পড়তে হবে।
অহংকারের জিনিসটা তো এখানে প্রকাশ পাচ্ছে।
হুম,
যে আপনি বাইরে গেলে মানুষ কি বলবে না বলবে, সেজন্য আপনি কি নামাজ শেষ আর আপনি প্যান্ট ফোল্ড করা ছিল আপনি ছেড়ে দিয়ে আপনি বাইরে বের হলেন, আল্লাহ তাআলার সামনে দাঁড়াচ্ছেন, কিন্তু আপনি কি
আপনি বসের কাছে যাচ্ছেন যে না বসের কাছে প্যান্ট ফোল্ড করে যাওয়া যাবে না। তো এটা তো আল্লাহ তাআলার আলিশান দরবার,
আল্লাহ
সেখানে তো আরও ভালো। তার মানে আমাদের উচিত যে প্যান্ট এমনভাবে বানানো, পায়জামা এমনভাবে বানানো যেন টাকনুর উপরেই থাকে আর ফোল্ডও করতে না হয়।
এটাই
আর শরীয়ত মাসালা হচ্ছে যে প্যান্ট উপর থেকে ফোল্ড করা যাবে না, অনেক উপর থেকে ফোল্ড করে নেয়। আবার অনেকে এই কাপড়টাকে এই বাবু ভিতর থেকে প্যান্ট ফোল্ড করে, তো ভিতর থেকে ফোল্ড করা যাবে না মুতলাকান,
যেভাবেই হোক কাপড় গুটানো যাবে,
গুটানো যাবে না, আর টাকনুর নিচেও পড়া যাবে না। তার মানে আমাদের পায়জামা বানাতে হবে কীভাবে, প্যান্ট বানাতে হবে কীভাবে, যেন টাকনুর উপরেই থাকে আর ফোল্ডও করতে না হয়। প্যান্ট ফোল্ড করে যদি নামাজ পড়ি তাহলে নামাজ মাকরুহে তাহরিমি হয়ে যায়। মাকরুহে তাহরিমির হুকুম হচ্ছে ওয়াজিবুল ইয়াদা, যদি এভাবে প্যান্ট ফোল্ড করে যদি নামাজ পড়ে পুনরায় নামাজ আদায় করে দিতে হবে। আল্লাহ তাআলা যেন আমল করার তৌফিক দান করে। তো দুজন ব্যক্তি হলো বাবু, একটা মুসবিল যে টাকনুর নিচে কাপড় পরিধান করে, আর একটা হচ্ছে মান্নান যারা মানুষকে উপকার করে আর উপকার করার পরে খোটা দেয়। হেই মান্দারগণ, তোমরা তোমাদের সাদকাকে বাতিল করো না, মানুষকে খোটা দিয়ে এবং মানুষকে কষ্ট দিয়ে।
কষ্ট দিয়ে
তো আমরা উপকার করি আর চারজনকে গিয়ে বলতেছি যে আমি অমুককে এমন এত টাকা দিয়েছিলাম, এত জাকাতের টাকা দিয়েছি, আবার সামনে কাউকে টাকা দিয়েছি আবার তার সামনে কথা হচ্ছে তাকে বলে দিচ্ছি আরে তোকে তো আমি হেল্প করেছিলাম, আজকে তুমি আমার সাথে খারাপ আচরণ করছো। তো ঠিক আছে, আপনার সাথে খারাপ আচরণ হয়েছে,
ওকে ওকে গিয়ে জিজ্ঞেস করিও চাকরিটা কে দিছে।
হুম, এই ধরনের কথাবার্তা বাবু,
খোটা দেওয়ার পদ্ধতিও আমাদের মধ্যে অভিনব কায়দায় খোটা দেওয়া হয়, আর মহিলাদের মধ্যে কিন্তু এই জিনিসগুলো বেশি দেখা যায়। আপনার হাজবেন্ড অথবা বাবা ভাই যদি কারো কোনো উপকার করে, তো এটা যদি হাজবেন্ড খোটা দিচ্ছে না, ভাই খোটা দিচ্ছে না, বাবা খোটা দিচ্ছে না, কিন্তু ঘরের মানুষগুলো সেই বোন স্ত্রী মা
অন্যরা খোটা,
তারা কি খোটা দিয়ে থাকে, মানে প্রতিবেশী কেউ যদি হয় এরকম তাদেরকে এরকম করে থাকে, তো এটা করা আসলে উচিত না। আমরা দুইজনের নাম শুনলাম, একটা হচ্ছে টাকনুর নিচে অহংকারবশত কাপড় পরিধানকারী, দ্বিতীয়ত হচ্ছে কাউকে উপকার করে খোটা প্রদানকারী, তিন নম্বর।
আর তৃতীয় নম্বর হচ্ছে কি, আল মুনফিকু সিল আতাহু বিল হালফিল কাদিব, পণ্য বিক্রেতা সে তার জিনিসপত্রকে বিক্রি করার জন্য মিথ্যা শপথ করে। সে কিনেছে ওই বস্তুটাকে দ্রব্যটাকে 20 টাকা দিয়ে, আপনি যখন কিনতে গেলেন আপনি তো জানেন এই ব্যক্তি যে বিক্রেতা সে তো মুসলমান বাপু, আর আপনি জিজ্ঞেস করছেন যে ভাই এটার দাম কত, তো সে বলছে কি এটার দাম 100 টাকা, আপনি বললেন যে ভাই 40 টাকা দেন, সে বলছে কি যে আরে বাপু এটা তো 100টা, এটা তো আমি কিনেছি 80 টাকা দিয়ে, অথচ কিনেছে 20 টাকা দিয়ে, সরাসরি মিথ্যা কথা বলছে। আর আপনি তো বাপু জানেন যে চিন্তা করছেন যে মুসলমান ব্যক্তি এ মিথ্যা কীভাবে বলতে পারে,
আর যেভাবে বলে বোঝার উপায় নাই তো যে সে মিথ্যাবাদী, বোঝার উপায় নেই।
আরও কিছু কিছু বিক্রেতা আছে বাপু, আপনি যাবেন আরে বাপু এটা আপনার জন্যই,
আপনার জন্য খাস,
তখন তো আরও সমস্যা, যখন আপনার জন্য বলে দিলেন আপনি তারপর তার কাছে ইয়া করতে পারবেন।
এক্ষেত্রে কালিম ভাই দেখা যায় যে আপনি কোনো পরিচিত দোকানদারের কাছে গেছেন, এখন তার কাছে দরদাম করার কোনো সুযোগ থাকে না,
সুযোগ থাকে না,
যা নেয়া নিয়ে নিতে পারে। আচ্ছা, যাই হোক, আমরা এই তিনটি ব্যাপারে আলোচনা শ্রবণ করলাম, আমাদের মিরাজ ভাই শুনবো, আমরা কালাম শ্রবণ করি।
এসেছি নবী তোমার দ্বারে, দিদার তব নবী দনা মোরে, দিদার তব নবী দনা মোরে, নয়ন আমার ব্যাকুল বিরহে, নয়ন আমার ব্যাকুল বিরহে, দিদার তব নবী দনা মোরে, দিদার তব নবী দনা মোরে। ছিল না কোনো সম্বল আমার, নিয়ে এলো মোরে রহমত তোমার, ছিল না কোনো সম্বল আমার, নিয়েল মোরে রহমত তোমার, এই প্রাণ কোরবান তোমার তরে, এই প্রাণ কোরবান তোমার তরে, দিদার তব নবী দনা মোরে, 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 দিদার তব নবী দনা মোরে। মুঝে দর পে তুম বুলানা, মদনী মদিনে ওয়ালে, তোমার দ্বারে আমার ডাকো, মদনী মদিনা ওয়ালা, প্রেমের সুধা পান করাও, মদনী মদিনা ওয়ালা, প্রেমের সুধা পান করাও, মদনী মদিনাওয়ালা। যখন হবে তোমার দিদার, তখনই ঈদ হবে আমার, আমার স্বপনে সোনা মদনী মদিনাওয়ালা, এই প্রাণ কোরবান তোমার তরে, দিদার তব নবী দনা মোরে, দিদার তব নবী দনা মোরে। অশ্রু ভেজা নয়ন বলে, এ ব্যথা তোর হৃদয় বলে, একবার নবী তুমি জীবনে, একবার তুমি নবী জীবনে, দিদার তব নবী দনা মোরে, দিদার তব নবী দনা মোরে। এসেছি নবী তোমার দ্বারে, এসেছি নবী তোমার দ্বারে, দিদার তব নবিদান মোরে দিদার, তব নবিদান মোরে সিতম আপনি যাপর কুরআন সে আয়া হো সুনকর গুনাহের বোঝা মাথায় নিয়ে এসে ছিনবি তোমার দারে, গুনাহের বোঝা মাথায় নিয়ে এসেছি নবী তোমার দারে, গুনাহের পাবো আমি মাফি গো নাগে পাবো আমি মাফি দিদার, তব নবিন্দন মোরে দিদার, তব নবিন্দন মোরে এসেছি নবী তোমার দারে, এসেছি নবী তোমার দারে দিদার, তব নবিদন মোরে দিদার, তব নবিদন মোরে।
আমিন 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 বিজয় নবীর আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশা আল্লাহ, তিনটি গুনাহ ও তার শাস্তি নিয়ে আলোচনা হচ্ছে। মিরাজ ভাই আমাদের সাথে রয়েছে, মিরাজ ভাই কোনটা নিয়ে আলোচনা করবেন?
সর্বপ্রথম বাপু একটা বিষয় যে আমাদের সবচেয়ে যে বিষয়টা বেশি দৃষ্টিগোচর হয় আজকে আমাদের সমাজের মধ্যে, যে প্রথম যে বিষয়টা যারা টাকুর নিচে কাপড় পরে, সায়েন্স বলে যদি ডক্টরের আপনার গবেষণা অনুযায়ী যদি কেউ আপনার টাকুর নিচে কাপড় পরে তাহলে তার অর্থাৎ যৌবনের যে একটা শক্তি এটা হারিয়ে যায়। আর আমরা এখন দেখতে পাই যে অনেক ফ্যামিলির মধ্যে আপনার তালাকের যে বিষয়, ঘর নষ্ট হয়ে যাওয়া, এটা কিন্তু অনেক সময় এই কারণেই হয়। তো আমরা আসলে এই হাদিসে পাক একটু কিয়ামতের দিনের বেদনাদায়ক শাস্তি তো রয়েছে, এর পাশাপাশি দুনিয়াতেও কি আপনার এর শাস্তি দেখা যায়। তো আল্লাহ তাআলা আমাদেরকে থেকে হেফাজত করুক। আরেকটি বিষয় বাপু, তৃতীয় যে বিষয়টা ছিল মিথ্যা কসমের মাধ্যমে যারা সম্পদ উপার্জন করে তাদের ব্যাপারে, যা দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠার একটি রিসালা কাফন চোর, এই রিসালার মধ্যে একজন কাফন চোরের ব্যাপারে এভাবে বলা হয় যে সে এক সময় সে নিজের গুনাহ থেকে তওবা করার জন্য বাদশাহ আব্দুল মালিক এর নিকটে সে হাজির হলো। আর বলতে সে অনেক আল্লাহ তাআলার ভয়ে ভীতু হয়ে সে বলতে লাগলো, হুজুর আমি আমার গুনাহ থেকে তওবা করতে চাই, আমি কি আমার গুনাহ করার কোনো তওবা করার কোনো রাস্তা খোলা আছে কি? তখন বলতে লাগলো, কেন তুমি তোমার গুনাহ কি এত বড় হয়ে গেছে কি আসমান ও জমিনের চাইতেও বেশি? তখন ওই কাফন চোর বলতে লাগলো, জি হ্যাঁ আমার, আমি আশা রাখি যে আমার গুনাহ আসমান ও জমিনের চাইতেও বেশি। তখন বলতে লাগলো, তোমার গুনাহ কি লাউহে মাহফুজ ও কলমের চাইতেও, এর চাইতেও কি বেশি? তখন ওই কাফন চোর বলতে লাগলো, আমি আশা রাখি আমার এর গুনাহ যেই গুণাগুলো আমার সংগৃহীত হয়েছে এর থেকেও বেশি। তখন বাদশাহ বলতে লাগলো, নিঃসন্দেহে তোমার যে গুণা এটা আল্লাহ তাআলার রহমতের চাইতে বেশি না, তুমি কি গুণা করেছো তুমি আমাকে বলো। তখন ওই কাফন চোর সে বলতে লাগলো যে আমি আমার স্বভাবগুলো আমি কাফন চুরি করি কবরস্থান থেকে, কিন্তু পাঁচটি কবরের অবস্থান দেখে আমার অর্থাৎ আল্লাহ তাআলার ভয় আমার অন্তরে এভাবে চলে আসছে যে আমার অর্থাৎ আমি আল্লাহ তাআলার ভয়ে কাঁপতে শুরু করলো ওই ব্যক্তি। তখন বলতে লাগলো, ওই তুমি বিষয়গুলো কী কী দেখলে? তখন ওই কাফন চোর বলতে লাগলো যে আজ রাতে আমি পাঁচটি কবর খনন করেছি, এর মধ্যে একটি কবরের দৃশ্য এমন ছিল যখন আমি কবর খনন করলাম তখন দেখতে পেলাম যে কবরের মধ্যে যেই ব্যক্তি মরহুম যিনি তার চেহারাটা শুয়োরের আকৃতি, এবং গায়েব থেকে এই আওয়াজ আসতেছে যে হলো মিথ্যা কসমকারী, যে এই কসমের মাধ্যমে হারাম উপার্জন করত। অর্থাৎ তার এই বিষয়টা তার ভীতি হওয়ার কারণ হয়ে গেল এবং এর কারণে ওই ব্যক্তি তওবার সুযোগ হয়ে গেল। তো আল্লাহ পাক এর নিদর্শন যারা মিথ্যা কসমের মাধ্যমে আজকে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো, অনেকে তো বাপু এইভাবে বলে যে মিথ্যা না বললে তো ব্যবসা হয় না, অনেকে এইভাবে সরাসরি বলে দেয় যে এখন ব্যবসা করতে হলে তাহলে মিথ্যা বলতে হবে, মাজাল্লাহ এরকম অনেকের মুখ থেকে শোনা যায়। তো এই বিষয়ে যাদের ধারণা নাই, হাদিসে পাকে এও বর্ণিত রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি কসম করে এবং এর সাথে মাসির পাখা সমপরিমাণ মিথ্যাকে মিশিয়ে নেয়, তাহলে ওই ব্যক্তি অর্থাৎ যে কসমকারী তার অন্তরে কিয়ামত পর্যন্ত একটি কালো বিন্দু অর্থাৎ তার অন্তরের মধ্যে ছিদ্র হয়ে যাবে, এটা কিয়ামত পর্যন্ত তার অন্তরের মধ্যে থাকবে। তা আমরাও যারা ব্যবসা বাণিজ্যের মধ্যে রয়েছে, আর দেখা যায় এই বিষয়ে অনেক মানুষ ব্যবসায়ী ক্ষেত্রে মিথ্যা কসম কাটে, অনেকে দেখা যায়, এগুলো থেকে আমাদের তওবা করা উচিত।
অনেকে বলেও থাকে কালিম ভাই সত্যের এখন আর ভাত নাই, মিথ্যা ছাড়া কি চলা যায় কি না, মানে এমনভাবে সমাজটাকে আমরা গড়ে তুলছি, আমার সন্তানকে শিক্ষা দিচ্ছি সেই ছোট থেকে মিথ্যা শেখাচ্ছি, কাউকে ভয় দেখানোর নামে মিথ্যা, তোমাকে এটা দিব দেয়া হচ্ছে না, প্রতারণা ধোকা মিথ্যা এগুলো দিয়েই মানুষ বড় হচ্ছে, বড় হয়ে সে মানে আর কি করবে।
আজ মিথ্যা বলাটা আমরা আমাদের সমাজের মধ্যে অনেক পরিবারের মায়ের মাধ্যমে চলে আসছে, বলতে এটা অবাক লাগছে যে মায়ের মাধ্যমে কীভাবে চলে আসছে। অনেক সময় মায়েরা মিথ্যা কথা বলে থাকে এবং তার ছোট ছোট মেয়েকে, ছোট ছোট বাচ্চাকে শিখায়, যেমন বাবা ভিতরে ঘুমে আছে, কেউ চলে আসছে, যা মা যাও বলে আসো দরজার মধ্যে যে তোমার বাবা বাড়িতে নেই, ছোটো মেয়েটা গিয়ে বাইরে গিয়ে বলে যে আব্বা তো নেই, বলছে আব্বু বলছে আম্মু বলছে আব্বু বাড়িতে নাই, এটা আমাকে বলার জন্য বলছে। তো ছোটো বাচ্চাটাও সত্য কথা বলে ফেলে, আমাকে এটা বলছে আমার মা বলছে, তখন মানুষও বুঝে যায় মা মিথ্যা কথা বলে। তো যখন মা মিথ্যা কথা বলবে তো বাচ্চাও তো সত্যবাদী হবে নাকি?
সমাজের মধ্যে মিথ্যাকে এমনভাবে গুছিয়ে বলা হয় মানে আপনার বোঝার কোনো উপায় নেই যে এই ব্যক্তিটি আপনার সাথে মানে মিথ্যা বলে আপনার সাথে প্রতারণা করছে, আপনার বোঝার কোনো শক্তি নেই। আপনি যখন তাকে সব কিছু সর্বস্ব হারিয়ে ফেলবেন তখন গিয়ে আপনি কপালে হাত দিবেন, হ্যাঁ আমি কী করলাম, ফ্রড লোকের সাথে আমার পরিচয় হলো।
আবার জানেন আরও অবাক লাগে, আজকে তো আমরা দাওয়াত ইসলামের পরিবেশে চলে আসছি, এটা আমির আলী সুন্নাতের অনেক বড় দয়া, কত গুনাহগার কত পাপি কেমন লম্পট মানুষকেও আমির আলী সুন্নাত এই পরিবেশের মধ্যে নিয়ে আসছেন, তারা নিকার হয়ে গেছে, কেউ ডাকাত ছিল, কেউ চোর ছিল, কেউ গালিগালাজ করতো, কেউ মদ পান করতো, আর এই পরিবেশের মধ্যে এসে সবাই ভালো হয়ে গেছে। কিন্তু পরিবেশ লাগবে,
পরিবেশ দরকার।
আজকে আমাদের বাবা মারা করে কি, প্রথমে চিন্তা করে যে আমার বাচ্চাকে আমি ডক্টর বানাবো, আমার বাচ্চাকে ইঞ্জিনিয়ার বানাবো, আমার বাচ্চাকে নায়ক বানাবো, কারণ মা দেখছে ওই টিভিতে নাটক দেখছে, নাটকের মধ্যে দেখে হিরোকে, নাটকের হিরোকে দেখে, আমার ছবির নায়ককে দেখে, আমার সন্তান এরকমই হবে, আর সেরকমই গড়ার চেষ্টা করে। মার্কেটে যখন যায় তখন সেরকম প্যান্ট কিনে দেয়, বাচ্চা বলছে মা আমার এই প্যান্ট লাগবে, কিনে দিল, মা আমার এই শার্ট লাগবে, মা আজ বাচ্চারা গিয়ে মাকে বলছে আম্মু অমুকের ছেলে অনেক সুন্দর মোবাইল কিনেছে, অমুক মোবাইল কিনেছে 18,000, 20,000, 22,000 টাকা দাম, আম্মু আমাকে মোবাইল কিনে দাও। আচ্ছা মা শাসন না করে আবার বুঝাচ্ছে স্বামীকে, জানে না যুগ হিসেবে দিতে হবে তো, আগেকার যুগে মানুষ ওই অন্য খেলা খেলতো, এখন তো এই মোবাইল দিয়ে দিতে হবে আমার বাচ্চাকে, মানে বাচ্চার শখ পূরণ করতে হবে। আর এই বাচ্চা এই মোবাইলটা নিয়ে বাবু বলতে অবাক লাগে, ওই বাচ্চারা এখন বর্তমানে কী কী গেম বের হয়ে গেছে, ওই গেমের মাধ্যমে কী কী জুয়ার মাধ্যমে টাকা
মিথ্যা
আমি শুনছি, আমরা তো দেখি নাই, আমরা শুনছি মানুষের কাছে যে এটা দিয়ে টাকা উপার্জন করা যায় কীভাবে জুয়ার মাধ্যমে, আর বাচ্চারা বাড়িতে বসে কি ওয়াইফাই লাগিয়ে নিয়েছে, টাকা খরচ করছে, MB কিনছে, বাচ্চার চোখ নষ্ট হচ্ছে, পড়াশোনা নষ্ট হচ্ছে। আগেকার বাচ্চারা মাঠে গিয়ে খেলতো, তাদের শারীরিক একটা ব্যায়াম হতো, আর আজকে হাতে খেলা করছে। তো কে নষ্ট করে দিল এই বাচ্চাকে, এই মা, এই বাচ্চাটা যখন কিছুদিন পরে যখন তার বয়স 17 বছর হয়ে যাবে, 18 বছর হয়ে যাবে, যখন সে আরও খারাপ পথে চলে যাবে, তখন মা হাই হাই করতে থাকবে, তখন আবার সে আসবে হুজুরের কাছে। এখন হুজুর থেকে আমরা দূরে রাখার চেষ্টা করছি যেন হুজুরের কাছে না যায়। হুজুরের কাছে গেলে আমার বাচ্চা তো দাঁড়িয়ে রেখে নেবে, হুজুরের কাছে গেলে তো আমার বাচ্চা ইমামা পড়ে ফেলবে, হুজুরের কাছে গেলে তো আমার বাচ্চা পাঞ্জাবি পড়ে ফেলবে, হুজুরের কাছে গেলে তো পাঞ্জাবি পড়া পায়জামা পড়া শুরু করে দিবে।
সত্য শিখে যাবে, মিথ্যা থেকে বাঁচবে।
হ্যাঁ, সত্য বলা শিখে যাবে, আমাকেও নেককার বানাবে, আমাকে নামাজ পড়তে বলবে, দূরে রাখার চেষ্টা করে। তো একদিন সময় আসবে যখন এই বাচ্চা আপনাকে গালি দিবে।
আসলে মূলত কালিম ভাই, এখানে কেউ যদি ডক্টর বানাতে চায়, ইঞ্জিনিয়ার বানাতে চায়,
ভালো,
ইসলামে তো নিষেধাজ্ঞা নেই,
নিষেধাজ্ঞা নেই,
বানাতে পারে, কিন্তু তাকে তো নৈতিক শিক্ষা দিতে হবে,
নৈতিক শিক্ষা দিতে হবে।
এই যে আপনার এখন মাছ বিক্রেতা বলেন, কাপড় বিক্রেতা বলেন, অথবা অন্য কোনো হোয়াট এভার যে কোনো বিক্রি করছে, কসম, মিথ্যা কসম দিয়ে মিথ্যা কথা বলে বিক্রি করছে, সেও তো কোনো মায়ের সন্তান ছিল ছোটো অবস্থায়, সেও তো আপনার, তাকে যদি নৈতিক শিক্ষা দেয়া হতো। শ্রী সকতি রহমতুল্লাহ তালা আলাই এর ঘটনা মনে পড়ে গেল, যে আপনার উনার দোকান ছিল ফলের দোকান, বাজারে আগুন লেগে গেল, এখন বাজারে সবার দোকান নিয়ে এসে দেখলো সব পুড়ে ছাই, কিন্তু ওনার ফলের দোকানটা শুধু বেঁচে আছে, কিছু হয়নি। তো যখন দেখলেন উনি আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করলেন এবং সকল কিছু আল্লাহর রাস্তায় দান করে
দিলেন।
আপনি মিথ্যার ব্যাপারে হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির মাস চলছে, ওনার চেয়ে মেসাল আর কী দিব। আমরা যাকে বড় পীর হিসাবে মানি, সবাই মানে বড় পীর আব্দুল কাদের জিলানি,
আমরা তো গোসে পাক রাদিয়াল্লাহ তাআলার নামে ওই কী যেন আমরা মরক রান্না করি, ওই সেদিনে 11 তারিখে মরক ফাতিয়া করি, মাশাআল্লাহ, করা ভালো,
করা ভালো, ফাতিয়া করা ভালো।
আচ্ছা, আর একটা কথা বলতে চাই বাবু, ওই রেওয়ায়াতের মধ্যে দুটো শব্দ আসছে, দা যাজা শব্দটা আসছে আর দিকুন শব্দটা আসছে। দিকুন শব্দের ফাতাওয়ার যে শেখের মধ্যে আলাজাদ একটা পুরা রিসালাই লিখেছেন এটার উপর, সেদিন গোসে আজম রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে, দিকুন শব্দটা আসছে, দিকুন মানে মরক, তো গোসে পাক রাদিয়াল্লাহু তাআলা মরকে খেয়েছেন। আর এক জায়গায় শব্দটা আছে রেওয়ায়াতের মধ্যে দা যাজা, দা যাজা মানে মুরগি, তো মুরগিও রান্না করতে পারেন আর মোরগও রান্না করা যেতে পারে ফাতিয়ার মধ্যে, দুটাই বৈধ। আর আচ্ছা, আমরা মোরগ রান্না করার ক্ষেত্রে খুব আমরা সেন্সিটিভ, আমাদের রান্না করতেই হবে, ফাতিয়া করতেই হবে, যদিও বা এটা জায়েজ আর ওয়াজিব না, কিন্তু আমরা করি, গোসে পাক রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসি। কিন্তু গোসে পাক রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসার সাথে সাথে তার আদর্শকে তো ভালোবাসতে হবে,
ওনার যে তালিমাত,
ওনার তালিমাত,
ছোট অবস্থায় মিথ্যা না বলা,
উনি যে 25 বছর জঙ্গলে উনি রিয়াজাত করেছেন,
ও
আমরা সেগুলো তো ভুলে গেছি।
আল্লাহ,
তিনি কষ্ট করে ইবাদত করেছেন 25 বছর, আচ্ছা শিক্ষা অর্জন করেছেন, ইলমে দিন শিক্ষা অর্জন করেছেন, কোরআন তো মায়ের পেটে 18 পারা মুখস্থ করে ফেলেছিলেন, কেন মা এমন ছিলেন, মা কোরআন তিলাওয়াত করতেন।
সুবহানাল্লাহ। তো এর মানে হচ্ছে কি, আপনার পারিবারিক যে শিক্ষা, পারিবারিক যে দীক্ষা, এটা অতীব জরুরি। আমাদের সন্তান যারাই আল্লাহ তাআলা যাদেরকে সন্তান দান করেছেন, যাদেরকে দান করেননি আল্লাহ তাআলা নেককার সন্তান আফিয়াদের সাথে দান করুন, তো তাদেরকে নেককার বানানোর জন্য আমাদের চেষ্টা করতে হবে, নৈতিকতা শিখাতে হবে, মিথ্যা থেকে বাঁচাতে হবে, সত্যর সত্যের মুখী বানাতে হবে। কিছু কলস আমরা নিয়ে নিই অনুষ্ঠানের মধ্যে, এরপর আমরা আবার আসবো আলোচনার দিকে, দেখি শ্রোতারা আমাদের থেকে কি জানতে চাচ্ছেন, কি কালাম শুনতে চাচ্ছেন। জি, কল দিন।
আমার নাম গোলাম আহমদ রেজা, আমি ঢাকা কেরানীগঞ্জ থেকে বলতেছি। আমি একটি নাচ শুনতে চাই, আমায় কাছে ডেকে নাও না মাদানী মাদিনেওয়ালে, তুমি সুদা পান করাও না মাদানী মাদিনেওয়ালে।
ইনশাআল্লাহ, গোলাম আহমদ রেজা আব্বুর সাথে চলে আসেন স্টুডিওতে, আপনাদের কালাম শুনতে হবে। জি, নেক্সট কল।
আমি বরগুনা থেকে বলছিলাম, মোহাম্মদ শাহিন মীর, মাদানী চ্যানেল আমি সময় দেখি, খুব ভালো অনুষ্ঠান দেয়, অনেক কিছু জানতে পারে, এবং আমার আশপাশে যারা আছে তারাও মাদানী চ্যানেল দেখে দেখে অনেক উপকৃত, আমাদের জন্য দোয়া করবেন, আর আমরা মাদানী চ্যানেলে যারা আসে সকলের জন্য দোয়া করি, মাদানী চ্যানেল যেন চিরদিন থাকে।
মাশাআল্লাহ, নিজে দেখুন, অপরকে দেখতে উৎসাহিত করুন, নেকির দাওয়াত প্রচার এবং প্রসার করুন, ইনশাআল্লাহ তাআলা যারা দেখবে শুনবে তারাও সওয়াব কামাই করবে, সেই সওয়াবটা আপনারও হবে ইনশাআল্লাহ। নেক্সট কল।
আমার নাম আবু জাফর, আমি একটি গজল শুনতে চাই, প্রিয় নবীর কোকিল আমি মদিনা আমার বাগান।
আচ্ছা, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি আহমদ রেজা ভাই, কালাম কয়েকটা আসছে, অনেকে কমেন্টসও করছে আমাদেরকে কালামের জন্য, সেটা হচ্ছে গিয়ে নাচ শুনতে চাচ্ছেন, কী নাচ শুনতে চাচ্ছেন সেটা বলে নাই, কিন্তু আরেকজনে আমার মধ্যে লাগছে এমন হয়তো নবী ডাকছে, মোদি ডাকছে, মোদি নাই আর নাচ শুনে খুশি হব। তো কিছু কিছু আশার,
তোমার দ্বারে আমায় ডাকো মদনী মদিনাওয়ালা, প্রেম শোধা পান করা মদনী মদিনাওয়ালা, তোমার দ্বারে আমায় ডাকো যখন হবে তোমার দিদার, যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার, তখন ঈদ হবে আমার, আমার স্বপ্নে সোনা, আমার স্বপ্নে সোনা, মদনী মদিনাওয়ালা তোমার দ্বারে আমায় ডাকো, মদনী মদিনাওয়ালা প্রেম শোধা পান করা, মদনী মদিনাওয়ালা তোমার দ্বারে আমায় ডাকো, আমার চোখ শীতল করো, আমার চোখ শীতল করো মদনী মদিনাওয়ালা, মদনী মদিনাওয়ালা, হৃদয় হোক তোমার ঠিকানা, এ হৃদয় তোমার ঠিকানা, মদনী মদিনাওয়ালা তোমার দ্বারে আমায় ডাকো, মদনী মদিনাওয়ালা প্রেম শোধা পান করা, মদনী মদিনাওয়ালা প্রিয় নবীর কোকিলামি মদিনা আমার বাগান, তারি ধ্যানে মগ্ন থাকি আর করি তারি গুণগান, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, প্রিয় নবীর কোকিলামি মদিনা আমার বাগান, প্রিয় নবীর কোকিল আমি মদিনা আমার বাগান, তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান, আল্লাহ 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 আল্লাহ, 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 নবী 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 থাকে শোধো জপনা, নবী 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 থাকে শোধো জপনা, আছে আল্লাহ তালার রহমত প্রিয় নবীর করুণা, নবী 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 থাকে শোধো যপনা আছে আল্লাহ তালার রহমত প্রিয় নবীর করোনা এই বাগানের জন্য আমরা এই বাগানে দেব প্রাণ এই বাগানের জন্য আমরা এই বাগানে দেব প্রাণ তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান আল্লাহ 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 স্বপ্ন আমার শুধু একটাই দেখবো সোনার মদিনা স্বপ্ন আমার শুধু একটাই স্বপ্ন আমার শুধু একটাই দেখবো সোনার মদিনা স্বপ্ন আমার শুধু একটাই লাগছে এমন হয়তো নবীন ডাকবে মদিনায় মোরে লাগছে এমন হয়তো নবীন ডাকবে মদিনায় সে থায় হৃদয় ব্যথা গিয়ে সে থায় হৃদয় ব্যথা দেখাবো আমি তারে মলা গিয়ে সে থায় হৃদয় ব্যথা দেখাবো আমি তারে স্বপ্ন আমার শুধু একটাই দেখবো সোনার মদিনা স্বপ্ন আমার শুধু একটাই তিনি যদি চান দিবেন এমন দয়ার নজর মোর পানে তিনি যদি চান দিবেন এমন দয়ার নজর মোর পানে চোখের ধারায় বইবে নদী চোখের ধারায় বইবে নদী হয়তো বিরহ ভারে চোখের ধারায় বইবে নদী হয়তো বিরহ ভারে স্বপ্ন আমার শুধু একটাই স্বপ্ন আমার শুধু একটাই দেখবো সোনার মদিনা স্বপ্ন আমার শুধু একটাই দেখবো সোনার মদিনা
তিনটি গুণা ও তার শাস্তি নিয়ে আলোচনা হচ্ছে আমরা পর্যায়ক্রমে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছি যাতে আমাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায় কালিম ভাইয়ের কাছে যাব কিছু আলোচনা শ্রবণ করব
আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে তিনি বলছেন আল কাবাইর মানে যেগুলো বড় গুণা বড় গুনার গুনাগুলোর মধ্যে হচ্ছে আল ইশরাক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শিরিক করা,
শিরিক করা,
বা উকুকুল ওয়ালিদাইন এবং পিতামাতার অবাধ্যতা, অবাধ্য হওয়াটাও এটা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত, ওয়াকাতলুন নাফসি, ওয়াকাতলুন নাফসি এবং অন্যায়ভাবে কোনো প্রাণকে হত্যা করা, এটাও কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। একটা আরেকটা হচ্ছে ওয়ালিয়ামিনুল গামুস এবং মিথ্যা শপথ করা,
মিথ্যা শপথ করা।
একটা হাদিস শরীফ মনে পড়ছে বাপু, যে একবার এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলো আর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ইসলাম ধর্মে দীক্ষিত হতে চাই, আমি ইসলাম কবুল করতে চাই, কিন্তু আমার মাঝে কয়েকটা গুনাহ আছে, আমি চুরি করি, তারপর আমি মদ্যপান করি, মিথ্যা কথা বলি, ইত্যাদি ইত্যাদি গুনাহ করে থাকি, কিন্তু আমি মানুষের কাছে শুনেছি যে আপনি এ সমস্ত গুনাহকে আপনি হারাম বলে থাকেন, তো আমার পক্ষে এগুলো ছেড়ে দেওয়াটা সম্ভব না,
সম্ভব না,
তো আপনি আমাকে বলে দিন, আমি এইগুলোর মধ্যে থেকে যে কোনো একটা ছেড়ে দিতে পারি, তো কোনো একটা আমাকে বলে দিন, আমি ছেড়ে দেব, কিন্তু সবগুলো ছেড়ে দেওয়াটা আমার পক্ষে সম্ভব
সম্ভব না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বললেন, তুমি মিথ্যা বলা ছেড়ে দাও, আর সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা এর প্রতি ঈমান আনলো, ইসলামে দীক্ষিত হলো, আর ইসলাম কবুল করার পরে সে চলে গেল, তো বন্ধু বান্ধবদের সাথে বসে আছে, কেউ তার সামনে তাকে মদ পরিবেশন করলো, সে যখনই মদ ধরবে সে চিন্তা করলো, যদি আমি মদ পান করি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম যদি আমাকে জিজ্ঞাসা করেন যে তুমি মদ পান করেছো, তখন তো আমি মিথ্যা বলতে পারবো না, আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের সাথে ওয়াদা করেছি
মিথ্যা বলবো না,
তাকে প্রতিশ্রুতি দিয়েছি যে আমি মিথ্যা বলবো না, তাহলে ওয়াদা খেলাফি হয়ে যাবে, তিনি মদ পান করেন নাই। আবার এক জায়গায় গেলেন, তিনি এখন চুরি করবেন, আবার তার মনে পড়ে গেল যে আমি চুরি করি আর ধরা পড়ে যাই, আমারও যদি আমাকে জিজ্ঞেস করে আমি কী বলবো, মিথ্যা তো বলতে পারবো না, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যদি খবরটা যায় আর আমি যদি সত্য বলি তাহলে শাস্তি দিবেন, আর মিথ্যা যদি বলি তাহলে ওয়াদা খেলাফি হবে, প্রতিশ্রুতি ভঙ্গ হবে। শেষ পর্যায়ে ওই ব্যক্তি নেককার হয়ে গেল এবং সমস্ত প্রকার গুনাহ থেকে সে তওবা করে গেল। সো মিথ্যা হচ্ছে সকল পাপের জননী, মিথ্যা হচ্ছে গুনাহের মা। যে ব্যক্তি মিথ্যা বলা শিখে যাবে সে সর্বপ্রকার গুনাহ করতে পারবে, সে চুরি করবে, সে বলবে যে আমি চুরি করি নাই।
মিথ্যা এমন একটা বেধি আমাদের এখানে হতে চলছে, এ থেকে আমাদের পরিত্রাণ লাভ করা উচিত, পাওয়া উচিত, সেজন্য আমাদের সামাজিকভাবে বয়কট করতে হবে মিথ্যাকে। সামাজিকভাবে যখন আপনি বয়কট করবেন তখন আপনি কিছু একটা করতে পারবেন। আমাদের সন্তানকেও সুশিক্ষা দেওয়ার জন্য সত্য শেখাতে হবে, পাশাপাশি আপনি যেখানে যাবেন সেখানেও সত্য বলবেন। একটা জিনিস মনে রাখবেন, আমরা ছোটোকাল থেকে শুনে আসছি, পড়ে আসছি যে মিথ্যা ধ্বংস করে, সত্য মুক্তি দেয়, কিন্তু বড় দুর্ভাগ্যের ব্যাপার যে আমাদের মধ্যে এখন এই প্রবণতা বলে যাচ্ছে যে মিথ্যা মুক্তি দেয়। এটা মনে রাখবেন, সাময়িক সময়ের জন্য আপনি মুক্তি পেয়ে গেলেন, কিন্তু অতি নিকটেই আপনার জন্য অনেক বড় ক্ষতি অপেক্ষমান। এজন্য সবসময় সত্য বলুন। অনেকে বলে আমি বন্দুকের নলের সামনে দাঁড়িয়েও সত্য কথা বলব, যাহা বলিব সত্য বলিব, সত্য বলি মিথ্যা বলিব না। এ ধরনের সবক আমাদের গ্রহণ করা উচিত, এগুলো শুধু বইয়ের পাতায় থাকা নয়, আমাদের মধ্যে নিয়ে আসা উচিত, আমাদের সন্তানকে শেখানো উচিত।
আমরা তো
এখন স্বামী তার স্ত্রীর সাথে, অর্থাৎ বাবা সন্তান দেখতেছে বাবা তার মায়ের সাথে মিথ্যা বলছে, মা সারাদিন যে কার্যক্রম করে সেগুলো সন্তান দেখে, এখন সন্তান যখন বাবা জব থেকে ফিরল অথবা বাহির থেকে ফিরল, এখন সন্তানের সাথে কথোপকথন, সন্তান তাকে ওই মিথ্যা কথাগুলো বলে দিচ্ছে,
বাবু
মা শিখিয়ে দিচ্ছে বাবা এটা বলো না এটা বলো না।
আমাদের দর্শকদের মনে ধারণা আসতে পারে যে কী ব্যাপার, শুধু মায়েদের বিপরীত দিকগুলো, নেগেটিভ দিকগুলো বলা হচ্ছে না। আলহামদুলিল্লাহ আমাদের সমাজের মধ্যে অনেক মা ভালো আছে, যারা পাঁচ ভক্ত নামাজ আদায় করে, আর যখন যায় নামাজ বিছিয়ে যখন মা দাঁড়িয়ে নামাজ আদায় করে, তার ছোটো ছোটো বাচ্চারা, ছোটো মেয়ে, ছোটো ছেলে এসে যায় নামাজের সামনে বসে যায় আর সেও সাজদা করে, তো মাকে দেখে 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 নকল করা শিখে যে আমার মা সাজদা করছে, বাচ্চা শিখে, তো ছোটোবেলা থেকে যখন সে দেখবে যে আমার মা নামাজ আদায় করে, বাচ্চাটাও নামাজই হবে। আর ছোটোবেলা থেকে মা যদি নাটক দেখে, বাচ্চারও নাটক দেখবে। আমরা কি করি ওই রান্নার কাজে অনেক মায়ে চলে যায় রান্না করতে, এদিক লাগায় দেয় কার্টুন, আর কার্টুনের মধ্যে অনেক সময় আর কী কী ধরনের জিনিসগুলো দেখা যায় বা কার্টুনের মধ্যে মিথ্যা শেখানো
হচ্ছে।
তো আমাদেরকে বা আমাদের বাচ্চাকে রক্ষা করতে হবে,
জি এটা আমাদের খুবই জরুরি রয়েছে।
আচ্ছা আজকে শুধু একটা বিষয় নিয়ে আলোচনা মনে হচ্ছে, তিনটা বিষয় ছিল,
তিনটা বিষয়। আর যেহেতু আমাদের সমাজের মধ্যে যে ব্যাধিগুলো আছে সবগুলো নিয়ে আলোচনা করব। একটা তো আমরা মিথ্যা হয়ে গেল, কসমের ক্ষেত্রে মিথ্যা যে কসম, আমরা একটু যদি কসমের দু একটা মাদানী ফুল বলে দিই দর্শকদেরকে। অনেকে সন্তানের মাথার উপর রেখে কসম করে, মায়ের মাথায় হাত রেখে কসম করে। এই যে কসমের যে সিস্টেমেটি আমাদের সমাজের মধ্যে, কথায় কথায় কসম করে, অথচ হাদিসে কারীর মধ্যে আসছে যারা কথায় কথায় কসম করে তারা সবচেয়ে মিথ্যাবাদী। এই কসমের ব্যাপারে কি বলবো?
আচ্ছা কসম মিথ্যা কসম তো এটা কবিরা গুনাহ বললাম, আমি মিথ্যা শপথ করা। আমাদের সমাজে দেখা যায় বাপু যে কোরআন শরীফ তো আমরা অধ্যয়ন তো করি না। আচ্ছা কোরআনের আয়াত দেখে যে আমরা তর্জমা বুঝতে পারবো, এটা তো জ্ঞান তো নাই, আমরা দেখে দেখেও পড়তে পারি না। হ্যাঁ কোরআন শরীফ আমরা কি ব্যবহার করি কিভাবে, বাড়িতে ওই ওই কাভারের মধ্যে উপরে রাখা থাকে, সম্মানের সাথে রাখা থাকে, আর যখনই ঝগড়া হয় স্বামী স্ত্রীর মাঝে তখন কোরআন নিয়ে আসে যে না আমি এটা বলি নাই, না আমি এটা বলি নাই, কোরআনকে টাচ করে আবার শপথ করে। তো এই ধরনের কাজ যদি করি মানে অযথা শপথ করা যাবে না। আচ্ছা যদি কেউ শপথ করে ফেলে সেক্ষেত্রে আবার শপথ রক্ষা করতে হবে,
রক্ষা করতে হবে।
আবার শপথ যদি ভেঙে ফেলি
তার কাফফারাও রয়েছে,
তার কাফফারাও রয়েছে।
এর ইলিম অর্জন করাও আমাদের জরুরি রয়েছে। আমি বলবো নেকির দাওয়াত কিতাব রয়েছে আমিনুস সুন্নাতে লিখিত, তো এই নেকির দাওয়াত কিতাবটা আমরা অধ্যয়ন করি ইনশাআল্লাহ। এর মধ্যে কসম সম্পর্কিত মাদানী ফুল রয়েছে ইনশাআল্লাহ তালা। আমরা আসবো দুইটা টপিক নিয়ে একটু আলোচনা করবো ইনশাআল্লাহ, কিছু কল আমরা নিয়ে এরপর ইনশাআল্লাহ আসছি। জি কল চালিয়ে দিন।
আমি বাগমারা রাজশাহী জেলা থেকে বলছি, আপনাদের এই চ্যালেঞ্জটা আমাকে খুব ভালো লাগে, আমার মা নিয়মিত দেখে এই চ্যালেঞ্জটা, আমিও দেখি, আমার জীবনে অনেকটা প্রভাব পড়েছে চ্যালেঞ্জের। ইনশাল্লাহ চেষ্টা করছি ভবিষ্যতে আরো মেনে চলার জন্য।
মাশাআল্লাহ, আল্লাহ বরকত দিক, আল্লাহ তাআলা আপনাকে স্থায়িত্ব ইস্তিকামত দান করুন, আমিন। জি নেক্সট কল।
রাসুলুল ইসলাম, আমি মেশিন দিতে বলছি, আমি একটু ব্যাপার চিন্তা চাই।
আমার নাম মোহাম্মদ বেলাল উদ্দিন মিনাসুর, আপনাদের মাদানী চ্যানেল প্রতিদিনই দেখি। আপনাদের চ্যানেলটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে এবং মানুষের জন্য খুবই চমৎকার, এবং সারা পৃথিবীর মানুষ আপনাদের মাদানী চ্যানেলে অনেক কিছু জানতেছে। আপনাদের মাদানী চ্যানেলেই মানুষের হেদায়েতের একটা রাস্তার দ্বার উন্মোচন করে দিয়েছে। আপনাদের তিলসিলা চলতে থাক।
আসলেই মাদানী চ্যানেল অনেকে দেখে, অনেক কিছু শিখতে পায়। মাশাআল্লাহ নেক্সট।
আমার নাম মোহাম্মদ আসাদ মিয়া, নোকেলি জেলা, নেকি কালাম শুনতে চাই। প্রিয় মদিনার কি শান যে,
প্রিয় মদিনার কি যে শান যে, ইনশাআল্লাহ তাআলা আরজ করছি। নেক্সট।
আমার নাম মোহাম্মদ আলমগীর, আমি চট্টগ্রাম আটাজারি থানা থেকে বলছি। অনুষ্ঠানের সবাইকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ, এই ধরনের একটা অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য, আমার জন্য দোয়া করবেন।
আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত ওয়ালা রিয়াজত ওয়ালা নেকি ওয়ালা আফিয়াত ওয়ালা জিন্দেগি নসিব করুন, আমিন। জি নেক্সট।
আমার নাম রাকিবুল হাসান তুষার, আমি হবিগঞ্জ জেলা শাসন উপজেলা থেকে বলছি। আমি সবসময় মাদানী চ্যানেল দেখি, আমার মাদানী চ্যানেল খুব ভালো লাগে। আমি নাচকে ইসলামী বাড়ি থেকে নাচ শুনতে চাই। চোখের দ্বারা নামে মুহাম্মদ, মনের উজালা নামে মুহাম্মদ।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, সময়ও আমাদের হাতে একেবারে কম, আমরা কালামও শ্রবণ করব পাশাপাশি আলোচনা শ্রবণ করবো ইনশাআল্লাহ তাআলা। তো রেজা ভাই আপনার বেশি সময় নিয়েন না, তিন চার মিনিট এর মধ্যে।
চোখের তারা নামে মোহাম্মদ, মনের উজালা নামে মোহাম্মদ। চোখের তারা নামে মোহাম্মদ, মনের উজালা নামে মোহাম্মদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌলত যদি চাও উভয় জাগানে 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 পড়ো ওযিফা নামে মুহাম্মদ পড়ো ওযিফা নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখবে কবরে যখন হে বন্ধু রাখবে কবরে যখন হে বন্ধু শোনায় মোরে নামে মুহাম্মদ শোনায় মোরে নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সময় আমাদের হাতে একেবারে কম, মিরাজ ভাই লাস্ট কিছু
বলুন। যে বিষয়টা আসলে কসমের যে বিষয়, একবার হযরত সাইয়্যিদিনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বলে যে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরো এই অবস্থায় আমার সাক্ষাৎ হয়ে গেল। তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আমি আমার পিতার কসম কাটলাম। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহ তোমাকে পিতার কসম কাটার জন্য নিষেধ করেছে, তথা যারা পিতা মাতার আমাদের মধ্যে অনেকে দেখা যায় কিছু হলেই মা বাবার কসম অনেক কেটে নেয়, আর যখনই তুমি কসম করবে তখন শুধু আল্লাহ তাআলার নামই কসম করবে, আর না হয়তো চুপ থাকবে। তো এই বিষয়টা, কসমের যে বিষয়, একবার ইয়ামিন থেকে দুজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে উপস্থিত হলো আপনার সম্পত্তি নিয়ে। তো একজন বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আমার পিতার সম্পত্তি ভোগ করছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইরশাদ করলেন যে তোমার নিকট কি এর ব্যাপারে কোনো সাক্ষী রয়েছে? তখন বলতে লাগলো, না, কিন্তু আপনি তার কাছ থেকে জিজ্ঞেস করেন, আল্লাহ তাআলার নাম থেকে তাকে শপথ নেন, তাহলে কি এই বিষয়টা সংশোধন হয়ে যাবে, স্পষ্ট হয়ে যাবে। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট যখন এইভাবে আরজ করা হলো, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কসম কাটার পূর্বে এভাবে ইরশাদ করলেন যে কিয়ামতের দিন কান এবং হাত এবং পা ব্যতীত যে ব্যক্তি আল্লাহ তাআলার নামে মিথ্যা কসম করবে, তো কিয়ামতের দিন সে পা এবং নাপ এবং হাত ব্যতীত সে উঠবে। তা আমরাও জানি কসম কাটার বিষয়ে অবশ্যই
সতর্ক ছিলেন।
হ্যাঁ, দর্শক শ্রোতা যারা রয়েছে আমরা এ বিষয়ে সতর্কতা অবলম্বন করি, কোথায় কটা
কোথায় কোথায় করতে হবে, কোথায় কোথায় করা যাবে না, এবং কোথায় কোথায় কসম আমরা না করি। আর দুইটি বিষয়ে যেটা আমরা ই করছিলাম কালিম ভাই, এটা হচ্ছে টাকনুর নিচে কাপড় পরার ব্যাপারে, এবং আরেকটা হচ্ছে
কোটা মানুষকে ইহসান করার
কোটা দেয়, কোটা দেওয়ার ব্যাপারে যদি সংক্ষিপ্ত সময় কিছু।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। হে ইমানদারগণ, তোমরা তোমাদের সাদাকাকে খোটা দেওয়ার মাধ্যমে এবং কষ্ট দেওয়ার মাধ্যমে বিনষ্ট করে দিও না। তো যখন মানুষ সাদকা করে, কষ্ট করে সাদকা দিয়ে দেয়, এখন মানুষকে যখন খোটা দিবে, সেই তার যে প্রাপ্য পাওয়ার ছিল, যে প্রতিদান পেত কেয়ামতের দিন, সে আর পাবে না, বিনষ্ট হয়ে যাবে। তো আমাদের বোঝা উচিত, আমরা যে কষ্ট করে সৎকা করছি আর মানুষকে দু চারটা কথা বলে দিয়ে শুনিয়ে দিলাম আর সে যে মনে কষ্ট পেল, এক তো হারাম তার মনে কষ্ট দেওয়াটা, আর দ্বিতীয়ত কেয়ামতের দিন সে কোনো প্রতিদান পাবে না। তো আমাদের বোঝা উচিত আমাদের মুখটাকে কন্ট্রোল করা আর কম কথা বলা, যে যত বেশি কম কথা বলে সে তত বেশি সেফটিতে থাকবে, তার ভুল হবে না। আমির আলী সুন্নাত দামত বরকাতুল আলিয়ার ওই একটা কিতাব আছে নিশুব শাহজাদা, তো এটা যদি আমরা অধ্যয়ন করি আমরা বুঝতে পারবো যে হ্যাঁ কম কথা বলার মধ্যে কত গুরুত্ব রয়েছে।
আসলে এখানে একটা জিনিস বুঝলেই হয় যে আমি তাকে উপকার করলাম, এখন ঝগড়া লেগে গেল অথবা কোনো কথার কাটাকাটি হলো, আমি খোঁটা দিয়ে দিলাম, তাহলে আমি যে উপকার করলাম কেন করেছি এ কি প্রতিদান পাওয়ার জন্য? প্রতিদান তো আল্লাহ তাআলা দান করবেন।
প্রথমেই মনে রাখতে হবে যে আমি যে তাকে দিচ্ছি আর তার মাধ্যমে যদি আমি কষ্ট পাই, আগে যদি আমরা নিয়ত করে নিই যে তার কাছে যদি কষ্ট পাই আমি কিছুই বলবো না, আগে থেকে তার মাইন্ড বানিয়ে রাখতে হবে।
যেমন সালাম দেওয়ার ক্ষেত্রে যে নিয়ত রাখা, তার ইজ্জত, তার সম্মান, তার ইমান, তার মাল সম্পদ আমার থেকে হেফাজত, এই নিয়ত করে সম্মুক্ত ব্যক্তিকে আপনি সালাম দিবেন। এখন আপনি সালামও দিলেন আবার তার ইজ্জত হানি করলেন, আপনি সালামও দিলেন তার সম্পদ বিনষ্ট করলেন, আপনি সালামও দিলেন তার ক্ষতি চাইলেন, তাহলে সালাম তার উপর শান্তি বর্ষণ হোক এর তো আপনি ই হলো না, মানে সাংঘর্ষিক হয়ে গেল।
আল্লাহ তাআলার জন্য যদি আমরা কাজটা করে থাকি তাহলে মানুষকে বলবো না, মানুষকে খোটা দেবো না।
কেউ যদি কারো মাধ্যমে নেককার হয়ে থাকে, দিনই পরিবেশ পেয়ে থাকে অথবা ধন সম্পদ পেয়ে থাকে, তাদের শুকরিয়া জ্ঞাপন করা উচিত। আর একটি বিষয়ে, সময় একেবারে কম, টাকটুর নিচে যে কাপড় পরার ব্যাপারটা চলে আসছে, আমি দর্শকদেরকে বলবো যে আসলে হুকমে হাদিস যে রয়েছে, হাদিসের উপর আমরা আমল করি, এর মধ্যে বারাকাত হবে। আপনি দেখুন আপনার বস, আপনি কোনো কোম্পানিতে যাবেন, ইতে যাবেন, সেখানে কিন্তু আপনি প্যান্ট বোটে সেখানে যাবেন না, শু পরছেন, শুর উপরে আপনি যদি প্যান্ট বোটে গিয়ে বসের সামনে দাঁড়ান আপনার চাকরি হয় কিনা সন্দেহ। কোনো ইন্টারভিউ দিতে যাবেন সেখানে হয়, কারণ পা থেকে মাথা পর্যন্ত আপনাকে তারা অবলোকন করবে, দেখবে যে তার স্মার্টনেস কী রয়েছে। তো আপনি বুজুর্গানি কেরামগণের জিন্দিগি যদি অধ্যয়ন করা হয় তাহলে তারা নামাজের জন্য স্পেশাল কাপড় রাখতেন, পরিধানের জন্য দামি কাপড়, সবচেয়ে দামি কাপড়টা রাখতেন নামাজ পরিধানের জন্য। আর আজকে সবচেয়ে নিম্ন দামের কাপড়টা আমরা রাখি নামাজের জন্য, এটা আমাদের এই কনসেপ্ট চেঞ্জ করতে হবে। আল্লাহ তাআলার জন্য আমরা এখানে এসেছি, আল্লাহ তাআলার ঘরে আসছি, আল্লাহ তাআলার সামনে দাঁড়াচ্ছি। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ বলেন যে নামাজ এভাবে পড়ো যেন তুমি আল্লাহকে দেখছো, আর যদি তাও সম্ভব না হয় তাহলে এটা মনে করো যে আল্লাহ তোমাকে দেখছেন। তো আল্লাহ আমাকে দেখছেন আর আমার প্যান্ট বোটা, আমার হাতের আস্তিন মানে চড়ানো কেমন দেখতে একটা ই লাগে। আপনি এভাবে কি কোনো কারো ব্যক্তির সামনে আপনি যাবেন? নিঃসন্দেহে নয়, আল্লাহ তালার সামনে এরকম কেন? পরিপাটি হয়ে, সৌন্দর্য হয়ে, আতর লাগিয়ে, সুগন্ধি মেখে, অজু ভালো করে করে, চুল ভালো আছড়িয়ে, মানে পরিপাটির সাথে আমাদের নামাজ আদায় করা উচিত, আল্লাহ তালা ইবাদত করা উচিত। এটা তো গেল ইবাদতের সাথে। দ্বিতীয়ত হচ্ছে অহংকারের সাথে কাপড় নিচে পড়ার যে শাস্তি, এই শাস্তি থেকে আপনাকে আমরা বাঁচতে হবে। এখন দুর্ভাগ্যবশত সমাজে দেখা যাচ্ছে মেয়েরা কাপড় টাকনুর উপরে পড়ছে, যা নিয়ম ছিল, শরীয়তের হুকুম ছিল মেয়েরা টাকনুর নিচে পড়বে আর পুরুষ টাকনুর উপরে পড়বে, এখন উল্টা হয়ে গেছে। এখানে আপনার ই হয়ে গেছে পুরুষের ভেষ ধারণ করা এবং নারীর বেশ ধারণ করা,
মুশাবিহাত ইখতিয়ার করা যাবে না,
এটা এখানেও আপনার জাহান্নামের ই রয়েছে। তো এইগুলো করা থেকেও আমাদের বাঁচতে হবে। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিক। সংক্ষিপ্ত সময়ে এতগুলো আলোচনা করা সম্ভব না, তারপরও কিছু আপনার হিংস দেয়া হলো যাতে আমরা এগুলো থেকে বাঁচতে পারি। এগুলো একটু জানলাম আমরা, এখন আরও জানতে হবে আমাদেরকে এই ব্যাপারগুলো, জেনে আমল করতে হবে। শুধু জানার মধ্যেই সীমাবদ্ধ রাখলে হবে না, বয়ান করার মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না, আমাদের আমল করতে হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া হচ্ছে, আল্লাহ তাআলা আমরা আজকের যা শ্রবণ করেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। তিনটি গুণার কথা আমরা আলোচনা করলাম, এই গুণা থেকে আমাদের সকলকে, আমাদের নাসলকে বাঁচার তৌফিক দান করুক। আমিন বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা দাঁড়িয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দিই। খায়রুল বাশার তোমায় লাখো সালাম, লাখো দরুদ ও লাখো সালাম। খায়রুল বাশার তোমায় লাখো সালাম, লাখো দরুদ আর লাখো সালাম। জিন্নার ফেরেশতা ফেরেশতা তোমার গোলাম আকা জিন্দার, ফেরেশতা তোমার গোলাম সবারই ঊর্ধ্বে, তোমার মাকাম আকা সবারই ঊর্ধ্বে, তোমার মাকাম ইয়াসিনার তা তোমারি নাম, ইয়াসিনার তা তোমারি নাম, খৈরুল বশর তোমায় লাখো সালাম, লাখো দরুদর লাখো সালাম, খৈরুল বশর তোমায় লাখো দরুদর লাখো সালাম, আরশে আজমে চর্চা তোমার আকা তুলো নানি প্রিয় নবী তোমার, আরশে আজমে চর্চা তোমার তুলো নানি প্রিয় নবী তোমার, জান্নাতে লিখা তোমারি নাম, জান্নাতে লিখা তোমারি নাম, খৈরুল বশর তোমায় লাখো সালাম, লাখো দরুদর লাখো সালাম, খৈরুল বশর তোমায় লাখো সালাম, লাখো দরুদর লাখো সালাম, তুমি আমার জান জানেরি জান আকা, তুমি আমার জান জানেরি জান, শাহেনশা তুমি তোমারি শান আকা, শাহেনশা তুমি তোমারি শান, গর্বিত আমরা তোমার গোলাম, গর্বিত আমরা তোমার গোলাম, খৈরুল বশর তোমায় লাখো সালাম, লাখো দরুদর লাখো সালাম, খৈরুল বশর তোমায় লাখো সালাম, লাখো দরুদর লাখো সালাম।
সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ,
সালাতু ওয়াসসালামু আলাইকা,
সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, اللهم اني اسالك المعافه في الدين والدنيا والاخره
تهجد আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।